এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 10 আগস্ট, 26 শ্রাবণ এবং ফার্সি 19 মুরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। ম্যাক্রনের সঙ্গে রাইসির ফোন আলাপ, যে কোনো আলোচনা ইরানি জাতির অধিকার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ। পারস্য উপসাগরমুখী বিপজ্জনক অভিযানে ইহুদিবাদী সাবমেরিন, ইসরায়েল সফরে যাচ্ছেন সিআইএ পরিচালক। বাংলাদেশে টেলিফোনে আড়ি পাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোন আলাপের ঘটনা তদন্তের দাবিতে হাইকোর্টে রিট। এবং ভারতের পশ্চিমবঙ্গের খড়দায় বিজেপি নেতা সায়ন্তন বসুকে ধাক্কা দেওয়া সহ কালো পতাকা প্রদর্শন করেছে তৃণমূল কংগ্রেস। বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি ভারতের পশ্চিমবঙ্গের খড়দায় বিজেপি নেতা সায়ন্তন বসুকে ধাক্কা দেওয়া সহ কালো পতাকা প্রদর্শন করেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি আমি মোহাম্মদ আমির হোসেন। আসসালামু আলাইকুম। যে কোনো আলোচনায় ইরানি জাতির অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে ইব্রাহিম রাইসি কথা বলেন। ফোন আলাপে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থ এবং ভিয়েনায় ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনার বিষয়েও কথা বলেন। ইব্রাহিম রাইসি আমেরিকার পক্ষ থেকে পরমাণু সমঝোতা বারবার লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিনীরা সুস্পষ্টভাবে প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। ফোন আলাপে তিনি পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সদিচ্ছার অভাবের কথাও তুলে ধরেন। ইব্রাহিম রাইসি জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতা অনুযায়ী আমেরিকা এবং ইউরোপের দেশগুলোকে তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে। ফোন আলাপে ইমানুয়েল ম্যাক্রন ইরানি প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। এ সময় তিনি তার সাফল্য কামনা করেন। এছাড়াও তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে দুপক্ষের মধ্যে সংলাপ অব্যাহত রাখারও আহ্বান জানান ম্যাক্রন। ইহুদিবাদী ইসরায়েলের একটি সাবমেরিন লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে। সাবমেরিনটি বাবুল মান্দে প্রণালী পার হয়ে পারস্য উপসাগরের দিকে রওনা দিতে পারে এবং ধারণা করা হচ্ছে তার সম্ভাব্য লক্ষ্য হচ্ছে ইরান। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে ইসরায়েলের ডলফিন ক্লাসের একটি সাবমেরিন সুয়েজ খাল দিয়ে গত বুধবার 4 আগস্ট গোপনে লোহিত সাগরে প্রবেশ করেছে। ইসরায়েলের দুটি ডেস্ট্রয়ারও একই দিনে সুয়েজ খাল পার হয়েছে। ধারণা করা হচ্ছে ডেস্ট্রয়ার দুটি ইসরায়েলের সাবমেরিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। চলতি মাসে ওমান সাগরের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাঙ্কারে হামলার পর তেল আবিব এই পদক্ষেপ নিয়েছে। ওই হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা বিশেষ করে ব্রিটেন ও আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করেছে। তেহরান এই অভিযোগ চরমভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষী অভিযানের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আমেরিকা নিযুক্ত ইসরায়েলের সাবেক সামরিক অ্যাটাশে জেনারেল আমস ইয়াতলিন। তিনি পারস্য উপসাগরে ইরানের সঙ্গে কোনো দ্বন্দ্বে না জড়াতে জোরালোভাবে তেল আবিবকে নিরুৎসাহিত করেছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরে ইরানের একচ্ছত্র সামরিক আধিপত্য রয়েছে। ইসরায়েলের সাবেক সামরিক কর্মকর্তা ইরানের ড্রোন শক্তি ও ক্ষেপণাস্ত্র শক্তির কথা উল্লেখ করেছেন। উদাহরণ হিসেবে তিনি ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথাও তুলে ধরেন। এদিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান বিল বার্নস আজ ইহুদিবাদী ইসরায়েল সফরে যাচ্ছেন। এ সফরে তিনি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া সহ দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। তবে এসব বৈঠকে বার্নস ইরান ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা আসার পর বিল বার্নস সিআইএ এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং এটি ইসরায়েলে তার প্রথম সফর। মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনকে বিশেষ গুরুত্ব দিয়ে সিআইএ এর গোয়েন্দা প্রধানের সঙ্গে আলোচনা করতে চান। এক্সিওস এক রিপোর্টে জানিয়েছে, সিআইএ পরিচালকের সঙ্গে বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক তৎপরতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করবেন। তারা সিআইএ পরিচালকের কাছ থেকে ইরানের ব্যাপারে জো বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বেশি শুনতে চান। এছাড়াও 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা সম্পর্কেও ইসরায়েলি কর্মকর্তারা বিশেষভাবে জানতে আগ্রহী। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেন বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের পতন একটি বাস্তবতা এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন হবে। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েলের পতন কেবল কোনো আকাঙ্ক্ষা নয়। গতকাল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালার সঙ্গে রাজধানী তেহরানে আলাদা বৈঠকে এ মন্তব্য করেন। ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকে জেনারেল হোসাইন সালামি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিজয় অর্জনের জন্য তাদের অভিনন্দন জানান। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের আগে যেসব যুদ্ধ হয়েছে তার সঙ্গে গত মে মাসের যুদ্ধে তুলনা করে বলেন, এ যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন ছিল এবং ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে টেলিফোনে আড়িপাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোন আলাপের ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে টেলিফোনে আড়িপাতা প্রতিরোধ এবং ফাঁস হওয়া ফোন আলাপের ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। এর আগে এই 10 জন আইনজীবী ফোন আলাপে আড়িপাতা প্রতিরোধে আইন অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গৃহীত পদক্ষেপ জানতে চেয়ে গত 22 জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে আইনি নোটিশ পাঠান। এই নোটিশের জবাব না পেয়ে এই 10 আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ মঙ্গলবার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। এই রিটে 2013 থেকে 2021 সাল পর্যন্ত 20টি আড়িপাতার ঘটনার উল্লেখ করা হয়। রিটে বলা হয়, সংবিধানের 43তম অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ অধিকার সংবিধান কর্তৃক নিশ্চিত করা হয়েছে। এদিকে 2001 সালের 16 এপ্রিল প্রণীত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 30 চ ধারা অনুসারে টেলিযোগাযোগের একান্ততা রক্ষার বিষয়টি নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 71 ধারা অনুযায়ী আড়িপাতা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে দোষী ব্যক্তি 2 বছরের কারাদণ্ড অথবা অনধিক 5 কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের ফোনালা ফাঁসের ঘটনা অহরহই ঘটছে, অথচ কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে কারো বিরুদ্ধে এরকম কোনো মামলা রুজু করেনি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি সংবাদে। পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন সহ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তথ্য জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেতুর নিচ দিয়ে কেবল হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে বলে তিনি জানান। আজ দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, বিকল্প পথে ভারী যান নিয়ে ফেরি চলবে, আজকে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল সন্ধ্যায় পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আঘাত হানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি। এ ঘটনায় ফেরির মাস্টার সুকানিকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। ভারতের পশ্চিমবঙ্গের খড়দায় বিজেপি নেতা সায়ন্তন বসুকে ধাক্কা দেওয়া সহ কালো পতাকা প্রদর্শন করেছে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের খড়দায় বিজেপি নেতা সায়ন্তন বসুকে কালো পতাকা প্রদর্শন করেছে যুব তৃণমূল নেতা কর্মীরা। আজ মঙ্গলবার ওই ঘটনায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে তৃণমূল কর্মীরা ধাক্কা দিয়েছে বলে অভিযোগ। এ নিয়ে ঘটনাস্থলে তীব্র উত্তেজনা ও গোলযোগ সৃষ্টি হয়। আজ উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দায় বিজেপির মাল্যদান কর্মসূচি ছিল। আজ সকালে শ্যামসুন্দর ফেরিঘাটে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করতে যান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এ সময় তাকে বাধা দেন যুব তৃণমূল কর্মীরা। তারা সায়ন্তন বসু ও তার সঙ্গীদের টার্গেট করে গো ব্যাক স্লোগান দেন এবং কালো পতাকা প্রদর্শন করেন। এ প্রসঙ্গে খড়দা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু রায় চৌধুরী বলেন, তৃণমূলের দাবি, বিজেপি শাসিত ত্রিপুরায় যেভাবে দলের নেতা নেত্রীদের উপরে হামলা হয়েছে তারই প্রতিবাদ জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, বাংলার ঐতিহ্য সংস্কৃতি ও মনীষীদের নিয়েও হিংসার রাজনীতি করছে তৃণমূল। খড়দায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করতে গেলে আমার উপরে তৃণমূলী দুষ্কৃতীর হামলা করে ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলেও মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
সমুদ্রে জাহাজ চলাচল ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল একটি বৈঠক হয়েছে। এই বৈঠক এক পর্যায়ে চীন ও আমেরিকার মধ্যে বাক বিতণ্ডার ক্ষেত্রে পরিণত হয়। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ চীন সাগরে বলদর্পী কৌশল অনুসরণের জন্য চীনকে অভিযুক্ত করেন। জবাবে জাতিসংঘ নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত দাইবিং বলেন, মার্কিন তৎপরতার কারণে দক্ষিণ চীন সাগরের শান্তি হুমকির মুখে পড়েছে। এদিকে কানাডার এক নাগরিকের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড আদেশ বহাল রেখেছে চীনের একটি আদালত। মাদকদ্রব্য চোরাচালানোর অভিযোগে কানাডীয় নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গকে 2014 সালে আটক করা হয় এবং মামলার তদন্ত শুনানি শেষে 2018 সালে তাকে 15 বছরের কারাদণ্ড দেয়া হয়। আর এর সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। আপনারা বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাক সরকার চলতি মাসের শেষের দিকে প্রতিবেশী দেশগুলো সহ এর বাইরে আরও কয়েকটি দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরাক সরকার চলতি মাসের শেষের দিকে প্রতিবেশী দেশগুলো সহ আরব এবং এর বাইরে আরও কয়েকটি দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি বাগদাদ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে ইরান, তুরস্ক, সৌদি আরব, কুয়েত, মিশর ও জর্দানকে আমন্ত্রণ জানিয়েছেন। কোনো কোনো সূত্র জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ ইউরোপের আরও কয়েকটি দেশের শীর্ষ নেতারাও বাগদাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন। মোস্তফা আল কাজেমি গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব নিয়ে তিনি বাইরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উপর জোর দেন। চলতি মাসের শেষের দিকে বাগদাদে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে যে শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে তাতে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলো অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তবে আসন্ন বাগদাদ সম্মেলনের ব্যাপারে দুই ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। কেউ কেউ মনে করেন ইরাকের প্রধানমন্ত্রী কাজেমি এ ধরনের শীর্ষ সম্মেলন আয়োজনের মাধ্যমে এ অঞ্চলে ইরাকের অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরাজমান সমস্যাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করছেন যাতে এর মাধ্যমে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। তাদের মতে এই সম্মেলনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে এবং বিরাজমান চ্যালেঞ্জ দূরীভূত হবে। ইরাকি সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিশনের সদস্য আমির আল ফেইজ বলেছেন, বাগদাদ সরকার এ অঞ্চলে ইরাকের অবস্থানকে জোরদার করার চেষ্টা করছেন। আবার আরেক পক্ষের মত হচ্ছে এ ধরনের শীর্ষ সম্মেলন আয়োজন করে ইরাকের সরকার ও জনগণের জন্য বিশেষ কোনো লাভ হবে না। এতে করে কেবলমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি এবং সরকারে তার সমর্থকদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হবে। তাদের মতে এই মুহূর্তে ইরাকের জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে বিদেশি পুঁজি আকৃষ্ট করা এবং অর্থনৈতিক সাহায্য লাভ করা। তবে পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধবিধ্বস্ত ইরাকের পুনর্গঠন খুবই জরুরি, এখনও উগ্রবাদীরা তৎপর রয়েছে, অর্থনৈতিক সংকটও তীব্রতর। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন দেশটির জন্য জরুরি। সে কারণে আসন্ন বাগদাদ সম্মেলন গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনার ভয়াবহতা রোধে গণটিকা কর্মসূচি চলছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে ভয়াবহ করোনা সংক্রমণ মোকাবেলায় গত 7 আগস্ট থেকে 4,600 ইউনিয়ন, 1,054 পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় 433 ওয়ার্ডে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ এই কর্মসূচির চতুর্থ দিনেও টিকাদান কেন্দ্রগুলোতে ছিল টিকা গ্রহণে আগ্রহী 25 বছরের ঊর্ধ্ব বয়সের নারী পুরুষদের উপচে পড়া ভিড়। 3-4 থেকে লাইনে দাঁড়িয়েও বেশিরভাগ মানুষকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।
টিকা নাই, টিকা নাই, রাতের 4টার সময় 3টার সময় এসে এসে ঘুরে যাই।
3 ধরে আসছি, এর আগে ভোর 5টা বাজে আসছি, তারপরে যে ফিরে গেলাম।
এই অবস্থায় বিরোধী বিএনপি নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, করোনা ভাইরাস মহামারীর নাজুক পরিস্থিতিতে দেশ ভয়ঙ্কর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে। আজ গাজীপুরে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের অযোগ্যতা এবং অপরিপক্কতার কারণে করোনা সারা দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন করোনা রোগী বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অক্সিজেন চাহিদা, বিভিন্ন রকমের ওষুধের চাহিদা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গণটিকার নামে গণ হয়রানি করছে, টিকা কেন্দ্রেই স্বাস্থ্যবিধি নেই, মানুষ বাঁচার জন্য টিকা নিতে গিয়ে আরও বেশি আক্রান্ত হচ্ছে। বিএনপির সমালোচনার জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহসান মাহমুদ বলেছেন, করোনার টিকা নিয়ে বিএনপির অপপ্রচার জনস্বার্থ বিরোধী প্রচারণামূলক অপরাধ। তিনি আজ দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও জানান, জনস্বার্থে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এই টিকার বিরুদ্ধে যখন অপপ্রচার হয় সেটা সরকারের বিরুদ্ধে নয়, জনস্বার্থের বিরুদ্ধে হয়। ওদিকে সরকারের অংশীদার জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পরিস্থিতি থেকে মনে হচ্ছে টিকা এবং গণটিকা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই, তাই অপরিকল্পিত এই গণটিকা কর্মসূচি বুমেরাং হতে পারে। গণটিকা কর্মসূচিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় করোনা আরও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে। অনেক অসুস্থ ও বৃদ্ধ মানুষ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নানা হয়রানির শিকার হয়েও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে টিকা পায়নি। তাছাড়া প্রয়োজন অনুযায়ী টিকা সংগ্রহ করতে না পারলে গণটিকা কর্মসূচি আবারও মুখ থুবড়ে পড়তে পারে। এ নিয়ে জনমনে হতাশা বিরাজ করছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ আশা প্রকাশ করেন, ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার পরবর্তী দফা পরমাণু আলোচনা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে। উলিয়ানভ বলেন, ইরানি পক্ষ প্রস্তুত হওয়ার সাথে সাথেই ভিয়েনায় আলোচনা শুরু হবে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ম্যাক্রনের সঙ্গে রাইসির ফোন আলাপ, যে কোনো আলোচনায় ইরানি জাতির অধিকার নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ। পারস্য উপসাগরমুখী বিপজ্জনক অভিযানে ইহুদিবাদী সাবমেরিন ইসরায়েল সফরে যাচ্ছেন সিআইএ পরিচালক। বাংলাদেশে টেলিফোনে আড়ি পাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোন আলাপের ঘটনা তদন্তের দাবিতে হাইকোর্টে রিট। এবং ভারতের পশ্চিমবঙ্গের খড়দায় বিজেপি নেতা সায়ন্তন বসুকে ধাক্কা দেওয়া সহ কালো পতাকা প্রদর্শন করেছে তৃণমূল কংগ্রেস। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205373। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @wsirib.ir। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.
Thank you.